অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 9 মার্চ, 24 ফাল্গুন এবং ফার্সি 18 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইউক্রেন সংকট পাশ্চাত্যের নৈতিক অধঃপতনের প্রমাণ বলে হিজবুল্লাহ মহাসচিব যে মন্তব্য করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে জামিনে শর্ত সাপেক্ষে মুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী 24 মার্চ। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপে ইরান কখনো নিজের রেড লাইন থেকে সরে আসবে না, প্রেসিডেন্ট রাইসির ঘোষণা। ইউক্রেনে MiG-29 পাঠাতে পোল্যান্ডের প্রস্তাব নাকচ করল আমেরিকা, রাশিয়ার সঙ্গে আপোষ চান জেলেনস্কি। অবশেষে যুদ্ধকবলিত ইউক্রেনে আটকে পড়া জাহাজ MV বাংলার সমৃদ্ধির 28 নাবিক দেশে ফিরেছেন। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের সময় গোলযোগ, বিজেপির 2 বিধায়ক সাসপেন্ড। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে যে আলোচনা চলছে তাতে তেহরানের সামনে রেড লাইন রয়েছে এবং তেহরান কখনো সেই রেড লাইন থেকে পিছু হটবে না। গতকাল ইরানের বিশেষজ্ঞ পরিষদের এক বৈঠকে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি একথা বলেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি যে দিক নির্দেশনা দিয়েছেন তার কাঠামোর মধ্যে থেকে সরকার ভিয়েনায় পরমাণু আলোচনা চালাচ্ছে। তিনি সুস্পষ্ট করে বলেন, আমরা কখনো দেশের রেড লাইনের ব্যাপারে পিছু হটেনি, ভবিষ্যতেও পিছু হটবে না। ভিয়েনা সংলাপের ব্যাপারে নিজের প্রশাসনের কৌশল তুলে ধরে প্রেসিডেন্ট রাইসি বলেন, প্রথম ধাপে তার সরকার ইরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞা অকার্য করার আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে এবং দ্বিতীয় ধাপে পূর্ণ মর্যাদার সঙ্গে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যবস্থা করবে। প্রেসিডেন্ট রাইসি জোর দিয়ে বলেন, ইরানের নীতি হচ্ছে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং পররাষ্ট্র বিষয়ক এজেন্ডায় ভারসাম্য প্রতিষ্ঠা করা। সিরিয়ায় কর্মরত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র 2 উপদেষ্টা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলায় শহীদ হওয়ার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ইহুদিবাদীদের এই অপরাধ বিনা শাস্তিতে পার পাবে না। সোমবার ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রাথমিক খবরে বলা হয় এতে দুই ব্যক্তি নিহত এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আইআরজিসি জানিয়েছে ইসরায়েলি হামলায় দুই কর্মকর্তা কর্নেল এহসান কারবালাইপুর এবং কর্নেল মুর্তজা সাইদ নেজাহাদ শহীদ হন। আজ ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিবজাদে এক বিবৃতির মাধ্যমে শহীদ দুই সেনা কর্মকর্তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি ইসরায়েলের কঠোর নিন্দা জানিয়ে বলেন, দখলদারিত্ব, সন্ত্রাসবাদ এবং হত্যাযজ্ঞ হচ্ছে ইহুদিবাদী সরকারের বৈশিষ্ট্য, তবে তাদের এই অপরাধ অবশ্যই বিনা শাস্তিতে পার পাবে না। তিনি শুধু স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে প্রতিরোধ ফ্রন্ট গড়ে উঠেছে তার অন্যতম প্রধান লক্ষ্য ইহুদিবাদী ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা। ইউক্রেনকে মিগ 29 জঙ্গি বিমান দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য পোল্যান্ড আমেরিকার কাছে যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে পেন্টাগন। পোল্যান্ডের ওই প্রস্তাবে বলা হয়েছে তারা কিছু মিগ 29 যুদ্ধবিমান জার্মানির মার্কিন ঘাঁটিতে হস্তান্তর করবে এবং আমেরিকা সেগুলোকে ইউক্রেনে পাঠাবে। পোল্যান্ডের ওই প্রস্তাব সম্পর্কে গতকাল সন্ধ্যায় পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে বিমান দেওয়ার ব্যাপারে পোল্যান্ড যে প্রস্তাব দিয়েছে তা সমর্থনযোগ্য নয়। কির্বি এক বিবৃতিতে বলেন, জার্মানির ন্যাটো ঘাঁটি হতে আমেরিকা যদি বিমান উড়িয়ে ইউক্রেনে নেয় তাহলে পুরো ন্যাটোর সামরিক জোটের জন্য তা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। জন কির্বি আরও বলেন, পোল্যান্ডের এই প্রস্তাব কতটা যৌক্তিক তা আমাদের কাছে একেবারেই পরিষ্কার নয়। এই বিষয়টি কী ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে তা নিয়ে পোল্যান্ড ও ন্যাটো জোটের অন্য সদস্যদের সঙ্গে আমেরিকা পরামর্শ অব্যাহত রাখবে। আমরা মনে করি পোল্যান্ডের এই প্রস্তাব সমর্থনযোগ্য নয়। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইউক্রেন এখনও তার বিমান উড়াতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে সক্ষম। গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশের আকাশসীমায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে আমেরিকার প্রতি আহ্বান জানায়। পাশাপাশি তিনি বাড়তি মিগ 29 যুদ্ধবিমান দেওয়ার অনুরোধ করেন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনে বিমান দেওয়া হলে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দোনবাস, লুহানস্ক এবং ক্রিমিয়া উপদ্বীপের মর্যাদা কী হবে তা নিয়ে মীমাংসার পথ বের করার জন্য তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল ABC-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জেলেনস্কি বলেন, দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলকে শুধুমাত্র রাশিয়া স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, অন্য কেউ নয়। তারপরও এ দুটি প্রজাতন্ত্র এবং ক্রিমিয়া অঞ্চলের মর্যাদা কী হবে তা নিয়ে আলোচনা করে আমরা একটি সমাধানের পথ বের করতে পারি। এজন্য আমি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছি। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। এর 15 দিনের মাথায় এসে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার কথা বললেন। সোমবার রাশিয়া শর্ত দিয়েছে যে ইউক্রেন যদি ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেয় এবং দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে রাশিয়া তখনই সামরিক অভিযান বন্ধ করবে। জেলেনস্কি আলোচনার কথা বললেও তার দেশের মানুষের রাশিয়ার বিরুদ্ধে সারা জীবন লড়াই করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। যুদ্ধকবলিত ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলার সমৃদ্ধির 28 নাবিক দেশে ফিরেছেন। গতরাতে রোমানিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে আজ দুপুর 12টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী ফ্লাইটটি। ঢাকা থেকে আরও বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
যুদ্ধকবলিত ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলার সমৃদ্ধির আটার্যর দাবি দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার রাতে রোমানিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে আজ বুধবার দুপুর ১২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী একটি ফ্লাইট। এর আগে গত রোববার বেলা ১১টার দিকে ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে রোমানিয়া পৌঁছান এই ৮ জন বাংলাদেশি নাবিক। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এই জাহাজটি তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্য বোঝাই করতে গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। দুদিন পর অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। পরদিন রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি সেখানে আটকা পড়ে। গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯:২০ মিনিটে অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা অবস্থায় জাহাজটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এ হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে যায় এবং জাহাজে আগুন ধরে যায়। জাহাজে গোলার আঘাতে তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। এরপর হামলার ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেন প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় একটি টাগবোটে করে নাবিকদের বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়। সেখান থেকে তাদেরকে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়। এদিকে যুদ্ধকবলিত ইউক্রেন থেকে বাংলাদেশের ৯ জন নাগরিককে উদ্ধার করেছে ভারত। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আজ বুধবার সকালে ভারতের বার্তা সংস্থা ANI সরকারি সূত্রের বরাত দিয়ে তাদের টুইটে এসব তথ্য জানায়। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতৃবৃন্দকে বুঝতে হবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি এখন একটি ডেড ইস্যু এবং পাস্ট অ্যান্ড ক্লোজড চ্যাপ্টার। জল বহুদূর গড়িয়ে গেছে। তত্ত্বাবধায়ক ইস্যুতে সেই একই জায়গায় হাবুডুবু খেতে থাকলে বিএনপিকে গভীর জলে ডুবে মরতে হবে। গণতন্ত্রের নৌকা বহুদূর এগিয়ে গেছে, তাতে উঠতে হলে অনেকটা পথ সাঁতরে পাড়ি দিতে হবে। এখনও সময় আছে বিএনপিকে সংবিধান ও আইনের প্রতি আনুগত্য প্রকাশ করে গণতান্ত্রিক রাজনীতির সঠিক ধারায় পথ চলার আহ্বান জানাচ্ছি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এতে তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পবিত্র সংবিধান হল দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষা কবচ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় গোলযোগের অভিযোগে বিজেপির দুই বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় গোলযোগের অভিযোগে বিজেপির দুই বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যপালের বাজেট ভাষণের সময় গোলযোগ সৃষ্টির অভিযোগে বিজেপির বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। ওই ইস্যুতে আজ বুধবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় একটানা বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। পরে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। দলীয় বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিবাদ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যতদিন দুই বিধায়কের সাসপেনশন প্রত্যাহার না করা হবে ততদিন তারা লবির মেঝেতে বসে অবস্থান করবেন। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার ষড়যন্ত্র, রাজ্যপালও সেই ষড়যন্ত্রের অংশ। আর বিজেপি তো দিল্লি নির্ভর রাজনীতি করে, কোনো পদক্ষেপ গ্রহণ করতে দিল্লির সঙ্গে কথা বলতে হয়, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এদিকে আজ বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন, নন্দীগ্রামে তার প্রাণ নাশের চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, আমাকে প্রচার করতে দেয়া হয়নি, আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয়েছিল। বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে মাত্র ১,৯৫৬ ভোটে পরাজিত হন মমতা। ওই ফলাফলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। দুই দিনের সফরে তুরস্কে পৌঁছেছেন দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ইসরায়েলি প্রেসিডেন্ট বলেছেন, দখলদার ইসরায়েল ও তুরস্কের সম্পর্কে চড়াই উতরাই রয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কিভাবে এই সম্পর্ককে আবার সচল করা যায় তা জানা আছে। মুসলমানদের তৃতীয় পবিত্রম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের সুযোগ পেয়েছেন এমন খবরে অনেকেই বিস্মিত হয়েছেন। এর প্রতিবাদে গতকালও তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইউক্রেন সংকট পাশ্চাত্যের নৈতিক অধঃপতনের প্রমাণ। তার এই বক্তব্যের কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেছেন, ইউক্রেন সংকট পাশ্চাত্যের নৈতিক অধঃপতনের প্রমাণ। গতকালের ওই ভাষণে তিনি ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে একথা বলেছেন। প্রকৃতপক্ষে ফিলিস্তিন হচ্ছে প্রথম সন্ত্রাসবাদ ও অপরাজ্যজ্ঞের শিকার একটি জাতি। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া ছাড়াও গত 15 বছর ধরে তারা গাজার উপর কঠোর অবরোধ দিয়ে রেখেছে, কিন্তু তারপরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও পাশ্চাত্যের দেশগুলো ইসরায়েলি অপরাজ্যজ্ঞের ব্যাপারে কোনো কথা বলছে না। এ ব্যাপারে হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, আন্তর্জাতিক আইন ও মানবীয় মূল্যবোধের কোনো গুরুত্ব আমেরিকার কাছে নেই। আমেরিকা ইসরায়েলি অপরাজ্যজ্ঞের কোনো নিন্দা তো করেনি, এমনকি ফিলিস্তিন ইস্যুটি নিরাপত্তা পরিষদে উত্থাপনেও বাধা সৃষ্টি করছে, যাতে ইসরায়েলের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিতে না পারে। হাসান নাসরুল্লাহ তার ভাষণে আরও অনেক দেশের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ চাপিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কেবল চলতি শতাব্দীতেই ইরাক ও আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আমেরিকা। এছাড়া সিরিয়ায় সংকট সৃষ্টিতেও ওয়াশিংটনের হাত ছিল। আমেরিকা ইরাকে বহু বেসামরিক লোককে হত্যা করেছে। যুদ্ধের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইরাকের মাটিতে ড্রোন হামলা চালিয়ে মার্কিন সেনারা ইরানের আইআরজিসির কুৎস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে শহীদ করেছে, যিনি কিনা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে অসামান্য অবদান রেখেছিলেন। মানবতার বিরুদ্ধে অপরাজ্যজ্ঞের আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ইয়েমেন যুদ্ধ। আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশের সরাসরি সমর্থন নিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট 2015 সালের 26 মার্চ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইয়েমেনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতি পাশ্চাত্যের সমর্থন ও মদত দেয়া থেকে তাদের নৈতিক অধঃপতন ফুটে উঠেছে। হাসান নাসরুল্লাহ বলেছেন, যুদ্ধ ও সহিংসতার কারণে ইয়েমেন, ফিলিস্তিন, সিরিয়া ও ইউক্রেনের লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। অথচ পাশ্চাত্যের সরকার ও মিডিয়াগুলো কেবল ইউক্রেনের শরণার্থীদের ব্যাপারে সহমর্মিতা দেখাচ্ছে। তিনি বলেন, শরণার্থীদের ব্যাপারেও পাশ্চাত্য বর্ণবাদী আচরণ করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে জামিনে মুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে 24 মার্চ। তার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা না হলে ফের তাকে কারাগারে নেওয়া হতে পারে। এ বিষয়ে সরকার পক্ষ খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্য সহ ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে জামিনে শর্ত সাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী 24 মার্চ। 2007 সালে ক্ষমতাচ্যুত হবার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 13টি মামলা রুজু করা হয়েছে তৎকালীন জরুরি শাসনকালে। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের আমলে হত্যা, অগ্নিসংযোগ, নাশকতা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় আরও 24টি মামলা রুজু করা হয়। ইতিমধ্যে 2টো মামলায় তার সাজা হয়েছে। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা ভোগ করছেন বেগম জিয়া। এছাড়া হাইকোর্টের আদেশে 13টি মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। দেশে মহামারী করোনার বিস্তারের প্রেক্ষাপটে এবং কারাবন্দী অসুস্থ বেগম জিয়াকে বাসায় অবস্থান করে চিকিৎসার অনুমতি দিয়ে 2020 সালের 25 মার্চ তার সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয়। গত 2 বছরে এ মুক্তির মেয়াদ 6 মাস করে 4 দফায় বৃদ্ধি করা হয়েছে। এ সময় বেগম জিয়াকে 3 দফায় 159 দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানে 77 বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি সহ নানাবিধ জটিল রোগ নিয়ে গুলশানস্থ নিজ বাসায় অবস্থান করে ব্যক্তিগত চিকিৎসকের দ্বারা চিকিৎসা নিচ্ছেন। এ প্রসঙ্গে বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার রেডিও তেহরানকে বলেন,
আমরা বেগম খালেদা জিয়ার জামিন আদালত থেকে পাইনি, কিন্তু করোনা মহামারীর কারণে সরকার ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট আইনের ধারা মতে তাকে মুক্তি দিয়েছে, তার সাজা স্থগিত করে, এবং এটা আইনসম্মত ভাবেই সরকার করেছে। ম্যাডাম খালেদা জিয়া দারুণ ভাবে অসুস্থ, দীর্ঘদিন জেলে থাকার সময় অসুস্থতা আরো বেড়ে গেছে, সে কারণে পরিবার থেকে আবেদন করে তার বিদেশের চিকিৎসা এবং মেডিকেল বোর্ডও বলেছে তার বিদেশের চিকিৎসা দরকার, কিন্তু সরকার মনে করে বেগম খালেদা জিয়া দেশের বাইরে চলে গেলে তার জন্য রাজনৈতিক অসুবিধা হতে পারে, সেই ভয়ে নানা রকম অবান্তর কথা বলে বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসা থেকে বঞ্চিত করছে।
তবে দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান মনে করেন, বেগম জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হলে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে অনিশ্চয়তা দেখা দিবে। এ অবস্থায় বেগম জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ সহ দীর্ঘমেয়াদে মুক্তির জন্য শীঘ্রই পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হতে পারে। তবে দলগতভাবে বিএনপি চাইছে বেগম জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলি প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। হৃদরোগ নিয়ে আজ শেষ পর্বের আলোচনা হবে, আর এ বিষয়ে কথা বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান। বিশিষ্ট এই চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, আপনি গত পর্বে হৃদরোগের পরীক্ষা নিরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আলোচনার শেষ দিকে আপনি সিটি এনজিওগ্রামের কথা বলেছিলেন, বিষয়টি সম্পর্কে আর যদি কিছু বলেন।
এটা একটু কস্টলি এবং ইজি অ্যাভেলেবল না। সুতরাং আমাদের প্রথম কথা যেটা থাকে, আমার ইতিহাস কি বলে, তার সিমটম কি, সেটাই হচ্ছে আমার প্রথম টুল অফ ডায়াগনোসিস করার জন্য প্রথম আমাকেই চিন্তা করতে হবে। ইয়াস, আমি হাঁটতে গেলে রোগ ধরফর করছি, আমি হাঁটতে গেলে হাঁপায় উঠছি, সিঁড়ি বাইতে পারছি না, আমি 5 কেজি একটা ওজন নিয়ে হাঁটতে গেলে কেমন যেন একটু থেমে থেমে হাঁটতে হয়, ইয়াস আমার সম্ভবত হাটের রোগ আছে, পরবর্তীতে ডাক্তার নির্ধারণ করবে, এ হচ্ছে আমার ডায়াগনোসিস। আর যেটা বলছিলেন, আসলে হৃদরোগ হওয়ার পরে, বিশেষ হার্ট অ্যাটাক হওয়ার পরে একটা মানুষ কিন্তু তার হাত পা গুলো হয়তো ঠিক থাকে, সে কিন্তু আগের মতো আর কর্মক্ষম থাকতে পারে না, কোনোভাবেই পারে না, সে কাজ করতে গেলে তো হাঁপায় উঠবে। এরপরের কথা হচ্ছে হার্টের অনেকগুলো ওষুধ খেতে হয় এবং সবগুলো ওষুধ খুব কস্টলি। সুতরাং একটা পরিবারের উপরে, একটা সমাজের উপরে, একটা রাষ্ট্রের উপরে বিঘাত বিশাল বোঝা হয়ে আসে একটা হৃদরোগ। সুতরাং এটা থেকে বাঁচার জন্য রোগ হওয়ার আগে আমাদের প্রতিরোধ করাটা বেশি জরুরি।
ডাক্তার তাইফুর রহমান, আপনি সবশেষ যে কথাটি বললেন যে হৃদরোগ হওয়ার আগে সতর্ক হতে হবে, হৃদরোগ অত্যন্ত ভয়াবহ পরিবারের জন্য, আপনি পরীক্ষা নিরীক্ষায় ইসিজি, ট্রেডমিল, দুরকমের এনজিওগ্রাম এবং সিটি এনজিওগ্রামের কথাও বললেন। এসব পরীক্ষা নিরীক্ষায় হৃদরোগ ধরা পড়ল, নির্ণয় হয়ে গেল। কিন্তু আপনারা যখন চিকিৎসা দিচ্ছেন তখন শুনে থাকি বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারির বিষয়টি, তো এগুলো কি, কেমন, কিভাবে করা হয়, ভয়ের কারণ আছে কিনা, ঝুঁকি কতটা থাকে, এসব বিষয়ে যদি কিছু বলেন।
হৃদরোগ ধরা পড়ার পরেই হচ্ছে আমার সবকিছুকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে, জীবনটাকে অনিয়ম সব দূরে ফেলে দিতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে খুব ইয়া হতে হবে, রিস্ক ফ্যাক্টর যেগুলো বলছিলাম যে তার যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, স্মোকিং থাকে, সবগুলাকে যতটুকু পাওয়া যায় কাটে ইয়া করতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। পরবর্তী চিকিৎসা যেটা ওষুধের পরবর্তী ডেফিনেটিভ ট্রিটমেন্ট যেটা একদম চিকিৎসা যেটা একদম মূলে জায়গায় চিকিৎসা করতে হলে আমাদের দুইটা থাকে, একটা হচ্ছে রিং লাগানো বা স্টেন্টিং করা, আরেকটা হচ্ছে আমাদের বাইপাস সার্জারি করা। স্টেন্টিং করাটা কি, আমার একটা ব্লক আছে, একটু তো খোলা আছে, সে 99% ব্লক হলে তো 1% খোলা আছে, তখন এই খোলা অংশ দিয়ে কি করে একটা সুতার মতো একটা ওয়ার নিয়ে যাওয়া হয়, ওয়ারটা নিয়ে যাওয়ার পরে এইটার উপর বেলুন মাউন্টেড ট্যান থাকে, আর ট্যানটা হচ্ছে আপনার এই বল পয়েন্ট ট্যানের যে ভিতরে ইয়া থাকে এটা স্প্রিং থাকে, এই স্প্রিংটাকে ঘুরে যদি টান দেন কি করে হয়ে যাবে না, এটার ভিতরে একটা বেলুন থাকে, এইটা ওখানে নেওয়ার পরে বেলুনটা চাপ দিলেই রিংটা খুলে এটা রক্ত নালীটার ভিতরে রিংটা এমন ভাবে ফুলে উঠে তখন বেলুনটা টিপছে নিয়ে আসা হয়, রিংটা খুলে থাকে এবং তখন রক্ত যেটা সরু হয়ে গিয়েছিল সেটাকে মোটা করে দেয়, তখন রক্ত চলাচলটা স্বাভাবিক হয়, এটা হচ্ছে রিং। আর বাইপাসটা কি, বাইপাসটা হচ্ছে আমি একটু করে বলে যে একটা নদী, নদীর মধ্যে চড়া পড়ে পরে বন্ধ হয়ে গেল অথবা একদম মানে ধরে 99% ব্লক হয়ে গেল বা 80% ব্লক হয়ে গেল নদীটা, তখন রিং এর সময় কি করলাম আমি এদিক দিয়ে একটা ইয়া করে পাইপ দিয়ে মোটা করে দিলাম। আর বাইপাসটা হচ্ছে এখানে ব্লক হলো এর ডিস্টালি, এর পরে অন্য একটা নদী থেকে আমি যদি সংযোগ করে দিই তাহলে পানি কিন্তু এদিক দিয়ে না গেলে অন্য রাস্তা দিয়ে বাইপাস হয়ে আমার মানে এই সামনের ফসলের জমি গুলাকে রক্ষা করলো, এটা হার্টের মাসেল গুলাকে অনেকটা জমির মতোই আমরা চিন্তা করতে পারি যে রক্তবালির গুলো দিয়ে যখন রক্ত যাবে এখানে আবার সুন্দর সবুজ শ্যামল হয়ে যাবে, আমার এই মাসেল গুলো আগের মতন সক্রিয় হবে, সতেজ হবে, কর্মক্ষম হবে, আমার আমার ইয়া হচ্ছে একটা যে আমি একটা যে কোনো ভাবে রক্ত পৌঁছাবো, তাহলে নদী কেটে পৌঁছাতে পারি অথবা রক্তদানের ব্লকের পরে বা যেখানে চড়া পড়েছিল তারপরে একটা অন্য শাখা নদীর সৃষ্টি করে দিতে পারি, শাখা নদীর সৃষ্টি করা হচ্ছে বাইপাস আর এটার এদিক দিয়ে পাইপ দেওয়াটা হচ্ছে রিং লাগানো।
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আসরে হৃদরোগ নিয়ে শেষ পর্বের আলোচনা শুনছেন, ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। ডাক্তার তাইফুর রহমান, মিউজিক বিরতির আগে আপনি বলছিলেন বাইপাস সার্জারি, হার্টে রিং বসানো নিয়ে, এবং একটা স্পষ্ট ধারণা দিলেন হৃদরোগ নিয়ে। আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আরো কিছু পরামর্শ ও উপদেশ দিতে চান।
আসলে একটা জিনিস অবহেলিত থেকে যে আমাদের বলায় চলায় সব জায়গায় আমরা সবকিছু ঠিকঠাক করি কিন্তু দুশ্চিন্তা, এটা তো আমাদের মাথায় সবসময় একটা বোঝা হয়ে চেপে আছে সারা পৃথিবীর সব মানুষের, আমি মনে করি গরিব গরিব সবাই খুব চিন্তিত, আমাকে অনেক বড় হতে হবে, অনেক পড়ালেখা করতে হবে, অনেক সম্পদ করতে হবে, বা কিন্তু এই আমি হয়তো এগুলো চিন্তা করলাম না, আমার পার্শ্ববর্তী আমার পরিবার আমার সমাজ আমার সংসার আমার রাষ্ট্রের সব চিন্তা আমাদের মাথায় চেপে গেছে, এই অতিরিক্ত দুশ্চিন্তার দরিদ্রের একটা বড় কারণ। আমার মনে হয় যে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে পৃথিবী, ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে আমরা, এবং এই আমাদের যে টেকনোলজি যে এত উন্নতির কারণে আমরা সারা পৃথিবীর সব খবর মুহূর্তে পৌঁছে যায় আমাদের কাছে, এবং সবগুলোই কিন্তু আমাদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে। একটা সময় ছিল যে আমি আসলে গল্পের মতোই বলতে হয় যে আমি কিন্তু বেড়ে উঠেছি গ্রামে, একটা সময় ছিল পূর্ণিমা চাঁদের আলোয় মানুষ ওখানে গাড়ি যান সারি যান এগুলো চলতো, যাত্রাপালা চলতো, এগুলো সব উঠে গেছে, এখন খুব ফাস্ট হয়ে গেছে জীবন, এই প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোন নিয়ে আমরা সারাক্ষণ বসে আছি, এটা রেডিয়েশন তো আছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে ওই দুশ্চিন্তা গুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে আমরা খুব ভালো থাকতাম। আমি একটা মেসেজ দিতে চাই, সবকিছুর পরে নির্ভর হয়ে যাওয়া। নির্ভর হয়ে যাওয়ার একটাই পথ, আমার সমস্ত কাজ সমস্ত ভালো মন্দ চাপিয়ে দিব আমার স্রষ্টার উপর, এবং আমার যা কিছু হলো এটা আমি খুব সহজভাবে ভেঙে দেবো, এটা আমার ভাগ্য ছিল। এটা তো আধ্যাত্মিক কথা হয়ে যায়, আমি জানি না কিভাবে নেবেন আপনি, যে আমি যদি এই নির্ভর জীবনটাকে বেছে নিতে পারি, অর্থে তুষ্ট যদি আমি থাকতে পারি, এবং আমার যা আছে এটা দিয়ে যদি আমি আমার সুখ খুঁজে পাই, আমার মনে যদি আমি আনন্দ ধরে রাখতে পারি, তারপর বেদনা যদি আমি ভুলতে পারি, তাহলে কিন্তু আমি হৃদরোগ থেকে বাঁচবো। শুধু হৃদরোগ না, পৃথিবীর অনেক রোগ থেকে বেঁচে যাবে। আমার এই পৃথিবীর সবচেয়ে বেশি ক্রাইসিস যেটা, সবচেয়ে বেশি অভাব যেটা, সেটা হচ্ছে আমাদের মনের শান্তি। সেই শান্তি ফিরে আনতে পারলেই কিন্তু আমরা অনেক রোগ থেকে বেঁচে যাবো, হৃদরোগ থেকে তো অবশ্যই। আর জীবনের শৃঙ্খলা ফিরে আনতে হবে, এই ব্যাপারে কোনো মানে কোনো ছাড় দেওয়া যাবে না, শৃঙ্খলায় আসতেই হবে আমাকে। যত ধরনের অনিয়ম সেটা থেকে আমাকে সরে আসতেই হবে। আর সায়েন্টিফিক্যালি যেটা, সেটা হচ্ছে আমার সামান্য কিছু সমস্যা হচ্ছে, হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, এগুলোকে দূর করার কোনো সুযোগ নেই, আমাকে ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। এবং আর্লি যদি ধরা পড়ে সেটা হচ্ছে আমার সামান্য প্রজেক্টটা সেরে যাবে, আল্লাহ না করুক যদি একটা অ্যাটাক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি আমার জীবনটাকে আমি শেষ করে দিলাম, এবং সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা আমাকে শুরুতেই করতে হবে বলে আমি মনে করি।
জনাব ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, হৃদরোগ নিয়ে চার পর্বের আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর সবার প্রতি সালাম রইল, সবাই আমার জন্য দোয়া করবে, সবাই ভালো থাকবে।
শ্রোতা বন্ধুরা, হৃদরোগকে কোনোভাবে হেলাফেলা করা যাবে না, হৃদরোগ হওয়ার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে, তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করতে হবে। যদি হৃদরোগের কোনো সিমটম দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, সবচেয়ে বড় কথা নিয়মিত ব্যায়াম করতে হবে। তো আমরা সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং নিয়মিত ব্যায়াম করব, তাহলে আমরা সুস্থ থাকব। স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি, সবাই ভালো ও সুস্থ থাকুন।
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নয় মার্চ বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন, জেলেনস্কি প্রথম আলো। যুগান্তরের শিরোনাম, বাইডেনকে পাত্তাই দিচ্ছেন না সৌদি ও আমিরাতের যুবরাজ। আমার বাবা আইল না বিমানবন্দরে, হাদিসুরের বাবা মায়ের আকুতি, ইত্তেফাকের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুশাসন নিরুদ্দেশ হয়, ফখরুলের অভিযোগ। ইউক্রেন থেকে নয় বাংলাদেশিকে উদ্ধার, মোদীকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, যত গর্জে তত বর্ষে না, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর, সংবাদ প্রতিদিন। ভারতীয় দূতাবাস মোদীকে ধন্যবাদ ইউক্রেন থেকে উদ্ধারের পর, বার্তা এক পাকিস্তানি ছাত্রীর। আজকাল, দশতলা থেকে পড়ে প্রেসিডেন্সির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের, আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিষয়টিতে আর জোর দিচ্ছেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। জেলেনস্কি একজন দোভাষীর মাধ্যমে এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তাঁর সাক্ষাৎকারটি গত সোমবার রাতে প্রচার করা হয়। এই সাক্ষাৎকারে তিনি ন্যাটোর সদস্য পদ নিয়ে কথা বলেন। ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ সম্পর্কিত প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তিনি অনেক আগেই এ ব্যাপারে শান্ত হয়েছেন যখন তারা বুঝতে পেরেছেন যে ইউক্রেনকে গ্রহণ করতে ন্যাটো প্রস্তুত নয়।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নয় বাংলাদেশকে নিরাপদে সরিয়ে আনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদ সংস্থা ANI তাদের এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। তার বরাত দিয়ে কালের কণ্ঠ লিখেছে, রাশিয়ায় হামলার পর ইউক্রেনে আটকা পড়ে বিভিন্ন দেশের নাগরিক, সেখান থেকে ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করে ভারত সরকার।
এটি দৈনিক যুগান্তরের খবর। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার তেল গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে বড় সংকটে রয়েছে ওয়াশিংটন। এই সংকট কাটাতে রাশিয়ার বিকল্প হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পাশে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু দেশ দুটির শীর্ষ নেতারা নাকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাত্তাই দিচ্ছেন না, বাইডেন তাদের ফোনে পাচ্ছেন না। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাত দিয়ে ইয়ানি শাফাকের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের বৃদ্ধ বাবা মা ও ভাইয়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। ওরে আমার বাবা আইল না, চিৎকার করে কাঁদছে হাদিসুর রহমানের বৃদ্ধ বাবা মা। বুধবার দুপুরে এমভি বাংলা সমৃদ্ধির 28 জন ক্রুর সঙ্গে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে না আসায় তার বাবা আব্দুর রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই বিলাপ করছিলেন। মর্মান্তিকে খবরটি পরিবেশিত হয়েছে ইত্তেফাকে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ থেকে সুশাসন নিরুদ্দেশ হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর নির্যাতন অব্যাহত রেখেছে। যেহেতু সরকারের জনসমর্থন নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফেসিবাদী নীতি অবলম্বন করে নিজেদের কর্তৃত্ববাদী শাসন জারি রেখেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ থেকে সুশাসন নিরুদ্দেশ হয়ে যায়।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। যত গর্জে তত বর্ষেনা, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। মঙ্গলবারের পর বুধবারও বিধানসভায় হট্টগোল বাঁধাল বিজেপি। এদিন রাজ্যপালের বক্তব্যের জবাবি ভাষণ দিতে উঠলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেয়া হয়, হইচই শুরু করে দেন গেরুয়া শিবিরের বিধায়করা। তবু বক্তব্য থামাননি মুখ্যমন্ত্রী, বরং বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, হাউসে বিজেপির মাস্তানি চলছে, একই সঙ্গে তাঁর কটাক্ষ, ওরা যত গর্জে তত বর্ষে না, ওরা শুধু বিশৃঙ্খলা করে। এদিন বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
এটি আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবর। বুধবার সকাল 10টা নাগাদ উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শোনেন আবাসনের বাসিন্দারা। দ্রুত সেদিকে ছুটে গেলে পার্থকে পড়ে থাকতে দেখেন আবাসিকরা। সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সল্টেকে কলকাতা পুলিশের আবাসনের 10তলা থেকে পড়ে মৃত্যু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক পড়োয়ার। বছর 22-এর এই তরুণ আত্মহত্যা করেছেন কিনা খতি দেখছে পুলিশ। মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে।
নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। ইউক্রেন থেকে উদ্ধারের পর বার্তা পাকিস্তানি ছাত্রীর, আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। রুশ হামলা যখন শুরু হয় তখন ইউক্রেনে আটকে পড়েছিলেন প্রায় 20,000 ভারতীয়, বেশিরভাগই পড়ুয়া। 22 ফেব্রুয়ারি থেকে অপারেশন গঙ্গার অধীনে তাঁদের দেশে ফেরানো হচ্ছে। শুধু নিজের দেশের নাগরিকদের নয়, পড়শি দেশের নাগরিকদেরকেও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার করে এনেছে ভারত। সেজন্য এবার ভারতীয় দূতাবাস এবং প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানালেন এক পাকিস্তানি ছাত্রী। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। জানা গেছে ছাত্রীর নাম আসমা শফিক, ইউক্রেনে যুদ্ধের কারণে আটকে পড়েছিলেন, তাকে ভারতীয় পড়ুয়াদের সঙ্গেই উদ্ধার করে দিল্লির দূতাবাস।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের আয়োজন উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা সূরা কাফের 15 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা ইসরার 16-22 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনব। প্রথমে 16 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ।
আর আমি মানুষকে সৃষ্টি করেছি আর তার প্রবৃত্তি তাকে নিত্য নতুন কি কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আমি তার ঘাড়ের শিরা থেকেও নিকটবর্তী।
গত আসরে আমরা বলেছি যে সূরা কাউফের মূল বিষয়বস্তু পরকালীন ঘটনা প্রবাহ নিয়ে আবর্তিত হয়েছে। এই আয়াতে মানুষের নিত্যকার কাজকর্মের উপর আল্লাহর জ্ঞান সম্পর্কে বলা হচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব এনেছেন এবং তার সব অঙ্গ প্রত্যঙ্গ ও অবস্থা আল্লাহর নখদর্পণে রয়েছে। মানুষ যে সব কাজ প্রকাশ্যে ও গোপনে করে আল্লাহ তার সব কিছু জানেন। সেই সঙ্গে মানুষ কি চিন্তাভাবনা করে সে সম্পর্কে তিনি সমক্ষ অবহিত। আরবি ওয়ারিদ শব্দকে ফার্সি ভাষায় শাহরাক বলা হয়। এটি হচ্ছে প্রধান অথবা এমন প্রাণধারক ধমনী যা কেটে গেলে মানুষের মৃত্যু হয়ে যায়। কণ্ঠনালীর দুই পাশে অবস্থিত এই ধমনী মানুষের কাঁধ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন তিনি এই শাহরগ অপেক্ষা মানুষের নিকটবর্তী। মানুষের জীবন মৃত্যু যে আল্লাহর হাতে রয়েছে এই আয়াতে তা বোঝানো হয়েছে।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, মহান আল্লাহর জ্ঞান ও শক্তির কোনো সীমা নেই এবং মানুষ সার্বক্ষণিকভাবে তার পরিপূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহর জ্ঞান ব্যাপক, বিস্তৃত ও নিখুঁত। কাজে আমরা যদি মনে করি আল্লাহ আমাদের অন্তরের খবর সম্পর্কে ওয়াকিবহাল নন, তাহলে আমরা ভুলের মধ্যে রয়েছে। দুই, আমরা যদি আমাদের অন্তরের কুমন্ত্রণাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এটি আমাদেরকে নানাভাবে খারাপ ও অশ্লীল কাজের দিকে ধাবিত করবে। কুচিন্তা পরিহার না করলে খারাপ কাজ থেকে বিরত থাকা অসম্ভব হয়ে পড়বে।
আল্লাহ এবারে সূরা কাফের ১৭ ও ১৮ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد
যখন তার ডানে ও বামে ওত পেতে বসা দুজন ফেরেশতা পরস্পর ভালো ও মন্দ কাজগুলো গ্রহণ করে, মানুষ যে কথায় উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী অর্থাৎ ফেরেশতা তার নিকটেই রয়েছে।
আগের আয়াতে মানুষের চিন্তা শক্তির উপর আল্লাহ তাআলার জ্ঞান নিয়ে আলোচনার পর এই আয়াতে মানুষের সকল কর্ম লিপিবদ্ধ করে রাখার কথা বলা হয়েছে। বলা হচ্ছে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য দুজন করে ফেরেশতা নিয়োগ দিয়েছেন, যারা প্রতি মুহূর্তে তার কাজ কর্মের হিসাব রাখছে। তারা মানুষের ভালো ও মন্দ সব কর্ম লিখে রাখছে এবং তাদের দৃষ্টিতে মানুষের কোনো কিছুই গোপন থাকে না। বহু মানুষ তাদের মুখনিসৃত কথাগুলোকে তাদের দৈনন্দিন কর্ম হিসেবে গণ্য করে না এবং গুরুত্ব দেয় না। অথচ পারিবারিক ও সামাজিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে পবিত্র কোরআনে হিসাব নেয়ার ক্ষেত্রে মানুষের বলা কথাগুলোকে আলাদাভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে মুখ থেকে যে কথায় নিঃসৃত হোক না কেন, ওই দুই ফেরেশতা তা লিখে রাখেন। এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, আল্লাহ তাআলা মানুষের প্রকাশ্য ও অপ্রকাশ্য সব খবর জানেন, তারপরও তিনি যে কোনো কাজের জন্য মাধ্যম নিযুক্ত করেছেন। তিনি মানুষের ভালো ও মন্দ কর্মগুলোর রেকর্ড রাখার জন্য দুজন ফেরেশতা নিয়োগ দিয়েছেন। দুই, মানুষকে শুধু তার কাজকর্মের জন্য নয় বরং তার বক্তব্যের জন্য হিসাব দিতে হবে। মানুষের এমন কোনো কর্ম নেই যা সে করে কিন্তু লিপিবদ্ধ হয় না।
এবারে এই সূরার ১৯ থেকে ২২ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতু মিনহু তাহীদ ওয়া নুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد
মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে এবং মানুষকে বলবে যে এটা হচ্ছে সেটা যা থেকে তুমি সর্বদা পালিয়ে বাঁচতে চাইতে। অতঃপর কিয়ামতের দিনের শিঙ্গায় ফুঁক দেয়া হবে, এটাই হলো প্রতিশ্রুত শাস্তি বাস্তবায়নের দিন। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আসবে যে একজন ফেরেশতা তাকে হাঁকিয়ে নিয়ে আসবে, আরেকজন ফেরেশতা থাকবে সাক্ষ্যদাতা হিসেবে। তাকে বলা হবে, অবশ্যই তুমি এদিন সম্পর্কে উদাসীন ছিলে, অতঃপর আমি তোমার সামনে থেকে উদাসীনতার পর্দা উন্মোচন করেছি, সুতরাং আজ তোমার দৃষ্টি প্রখর হয়েছে।
মৃত্যুর সময় মানুষকে ভয়ঙ্কর ভয় ও আতঙ্ক পেয়ে বসে। বেশিরভাগ মানুষ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চায়, এমনকি মৃত্যু সম্পর্কে চিন্তা করতেও সে আগ্রহী নয়। যদি মৃত্যু নিয়ে তাকে চিন্তা করতেই হয় তবে সে অপরের মৃত্যু নিয়ে ভাবে, কিন্তু কোরআনের এই আয়াতে বলা হচ্ছে মৃত্যু হচ্ছে এক কঠিন সত্য এবং তোমরা তার জন্য প্রস্তুত থাকো বা না থাকো সবাইকে এর স্বাদ গ্রহণ করতে হবে। তবে মৃত্যু মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়, বরং এক জগৎ থেকে আরেক জগতে স্থানান্তর মাত্র। পার্থিব জীবনের মতো কিয়ামতের দিনও আমাদের সঙ্গে থাকবে দুজন ফেরেশতা। তারা দুনিয়ার জীবনে আমাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। সেদিন মানুষ উপলব্ধি করবে যে এই চরম সত্য সম্পর্কে তারা কতখানি উদাসীন ছিল এবং এই দিনের জবাবদিহিতার জন্য নিজেকে মোটেও প্রস্তুত করেনি।
এই চার আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল: এক, মৃত্যু থেকে পালিয়ে বাঁচার চেষ্টা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য; দুই, পরকাল সম্পর্কে উদাসীনতা মানুষের জন্য মস্ত বড় হুমকি। এই উদাসীনতার কারণে মানুষ পার্থিব জীবনের প্রতি অতিরিক্ত মোহাচ্ছন্ন হয়ে পড়ে, যা তার জন্য বিপদের কারণ হয়। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের শীর্ষ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনার সংলাপে ইরান কখনো নিজের রেড লাইন থেকে সরে আসবে না, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ঘোষণা। ইউক্রেনে MiG-29 পাঠাতে পোল্যান্ডের প্রস্তাব নাকচ করল আমেরিকা। রাশিয়ার সঙ্গে আপোষ চান জেলেনস্কি। অবশেষে যুদ্ধ কবলিত ইউক্রেনে আটকে পড়া জাহাজ MV বাংলার সম্প্রীতির আটাশ নাবিক দেশে ফিরেছেন। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের সময় গোলযোগ, বিজেপির দুই বিধায়ক সাসপেন্ড। এবারে সবশেষে একটি খবর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল এবং ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বরতা অব্যাহত থাকলেও আমেরিকা সে ব্যাপারে নীরব। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության զայնի հայերեն ռադիո ժամն եք լսում։